So today we start our lecture series 2 on human resource management. Today the date is 13th of April 2020. We are starting lecture series 2 on human resource management. Our topic is for same 2 training and development. ঠিক আছে, আমরা শুরু করি। গতদিন আমরা করেছিলাম যে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট কাকে বলা হয়, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট কি কারণে লাগে, ট্রেনিং আর ডেভেলপমেন্টের মধ্যে কি কি অন্তর, আর ট্রেনিং কিরম ভাবে বোঝা হয় যে কার কার লাগবে। এখানে তোমাদের কারোর প্রশ্ন আছে কি?
না।
আমি কি ধরে নেবো তোমরা যে কজন আছো কারোর কোনো প্রশ্ন নেই, সবাই একসাথে বলে দাও? হ্যালো, কারণ আমরা মানব সম্পদকে খুব ভালোভাবে ব্যবহার করতে চাই। আমরা চাই প্রতিটা ব্যক্তির স্কিল মানে ক্যাপাসিটি বাড়ুক, তার লিডারশিপ কোয়ালিটি মানে আরো বেশি ক্ষমতা বাড়ুক যাতে সে লিডার হতে পারে, তার উপযোগিতা বাড়ুক, তার উৎপাদন ক্ষমতা বাড়ুক, এবং সে যেন একটা টিমের মধ্যে থেকে অর্গানাইজেশনের জন্য কাজ করতে পারে, তাই তো? তাহলে আজকের কাজ আমরা শুরু করছি। আজকের প্রথম হচ্ছে যে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট তো কি দরকার বোঝা গেল, কিন্তু ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট কেন দরকার সেটা কি আমরা জানি না? বোধ হয় জানি না, তাই তো? এখনো পর্যন্ত কিন্তু আমরা যখন পড়েছিলাম যে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট যখন ডিসকাস করেছিলাম যে কিরম ভাবে একটা অর্গানাইজেশন ঠিক করবে, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট কার কার লাগছে, তখন আমরা কি ভেবে শুনেছিলাম? প্রথম যে অর্গানাইজেশন দেখবে যে কোন কোন ব্যক্তির মনে হচ্ছে যে পারফরমেন্সটা ভালো হচ্ছে না, তাই তো? হ্যাঁ, তাহলে অর্গানাইজেশন প্রথমে দেখবে যে কোন কোন ব্যক্তির পারফরমেন্সটা স্যাটিসফ্যাক্টরি নয়। ধরে নাও তোমাদের মধ্যে আমি একটা পরীক্ষা নিলাম, নিয়ে দেখতে পেলাম যে কিছু ছেলে 30-এর কম পেল, তাহলে আমি বুঝতে পারবো যে যে টপিকটার উপর পরীক্ষা নিয়েছিলাম সেই ছেলেগুলো সেই টপিকে 30% মানে পাস মার্কও পাওয়ার যোগ্যতা এখন অর্জন করেনি। তার মানে যদি আমি রেমিডিয়াল ক্লাস চেষ্টা করি তাহলে সেই কটা ছেলের লাগবে, তাই তো আদর্শ? একটু জোরে বল, শোনা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথমে দেখব যে অর্গানাইজেশন হিসেবে যে কোন কোন ব্যক্তি এখনো পর্যন্ত আমি যে বেঞ্চমার্ক করেছি সেই বেঞ্চমার্ক অব্দি পৌঁছাতে পারেনি, ঠিক? তাহলে সেটা দিয়ে বোঝা যাবে যে কার ট্রেনিং লাগবে। সেকেন্ড হচ্ছে যে ম্যানেজমেন্ট যখন মনে করবে যে পারফরমেন্স মানে উৎপাদন যতটা আমার দরকার পুরো কোম্পানিরই সেরকম হচ্ছে না, তখন কি হবে? বুঝবে যে এই পুরো কোম্পানিতে যে কজন আছে সেই কজনের আরো কিছু জানতে হবে যাতে পারফরমেন্স ভালো করা যায়। গতদিন আমি বলেছিলাম যে ট্রেনিং 3 রকম দেওয়া হয়। একটা হচ্ছে একটা নতুন মেশিন এসছে, সেই মেশিন আমি চালাতে জানি না, কি করে চালাবো তার জন্য ট্রেনিং। সেকেন্ড হচ্ছে মেশিনটা চালাতে পারি কিন্তু বারবার নষ্ট করে ফেলছি, তার জন্য ট্রেনিং। আর থার্ড হচ্ছে আমি মেশিনটা চালাচ্ছি উৎপাদন করছি কিন্তু পাশের কোম্পানি আমার থেকে অনেক বেশি উৎপাদন করছে, তার জন্য ট্রেনিং, তাই তো? ঠিক। এবার ধরো 2 নম্বর আর 3 নম্বর কেস যদি হয়, মানে ম্যানেজমেন্ট বুঝতে পারছে যে আমার সবার ট্রেনিং লাগবে, সেই ক্ষেত্রে ট্রেনিং হতে পারে। ম্যানেজমেন্ট প্রথম ক্ষেত্রে মনে করতে পারে যে কয়েকজন বাজে করছে, তার জন্য ট্রেনিং করলো। দ্বিতীয় ক্ষেত্রে মনে করতে পারে যে পুরো অর্গানাইজেশন বাজে করছে, তার জন্য কোনো ট্রেনিং হতে পারে, ঠিক? নাকি না? থার্ড হচ্ছে দেখো কোনো কোনো সময় এরকম হয় যে স্পেশাল কোনো দায়িত্ব কাউকে দেওয়া হবে, ঠিক আছে, স্পেশাল কোনো দায়িত্ব কোনো কর্মচারীকে দেওয়া হবে। এক্সাম্পল যে ধরো টিচাররা সাধারণ কাজ টিচারদের কি পড়ানো, তাই তো? কিন্তু যখন ইলেকশন হয়, এই ধরো সামনে বছর ইলেকশন আছে বিধানসভার, তখন দেখবে তোমাদের অনেক শিক্ষক শিক্ষিকাকে নিয়ে যায় ইলেকশন কমিশন, নিয়ে যায় না ভোট চালানোর জন্য? তাহলে এবার তোমার কি মনে হয় টিচার জানে সেই কাজটা কি করে করতে হয়? না জানে না। তাহলে একটা স্পেশাল দায়িত্ব যখন দেওয়া হয় তখন তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, ঠিক তাই তো? তারপরে বলছে তোমাকে ট্রেনিং দেওয়া হতে পারে যখন কোন স্পেশাল স্কিল তোমার দরকার হয়। আগেরটা বললাম স্পেশাল দায়িত্ব দরকার হয়, এবার বলছি কোন স্পেশাল স্কিল দরকার হয়। স্কিল মানে কি? কোন দক্ষতা, যে দক্ষতা না থাকলে তুমি হয়তো অত ভালো করে কাজটা করতে পারবে না, তাই তো? তখন ট্রেনিং এর দরকার হয়। আর লাস্ট বলছে যখন কোন নতুন মেথড শেখানো হয় প্রোডাকশনের, নতুন ভাবে একদম কাজটা করতে হবে, তখনও ট্রেনিং এর দরকার হয়। ঠিক আছে, আবার বলে দিই আমি কি কি বললাম। বলছে যদি কোনো ব্যক্তির পারফরমেন্স বোঝানোর দরকার হয় তখন ট্রেনিং হয়। যদি পুরো কোম্পানি আজকে যেখানে আমি থাকতে চাই সেই অবধি না যেতে পারে তখন সবার ট্রেনিং লাগে। কোন স্পেশাল দায়িত্ব যদি কাউকে দেওয়া হয় সেটার জন্য ট্রেনিং লাগে। কোন নতুন রকম কমিউনিকেশন স্কিল বা অন্য কোন স্কিল শেখানোর জন্য ট্রেনিং লাগে। আর সম্পূর্ণ নতুন কোন মেথড শেখানোর জন্য ট্রেনিং লাগে, তাই তো? বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা বুঝতে কি পারলাম এই মুহূর্তে, যে ট্রেনিংটা কার লাগে, ঠিক? আমরা তাহলে এর আগে শুনেছিলাম কি, যে ট্রেনিং এর গুরুত্ব কি, অ্যাডভান্টেজ। এখন শুনলাম যে ট্রেনিংটা কেন লাগে বা কার লাগে। ঠিক আছে, এর পরের টপিক হচ্ছে ট্রেনিং এর অ্যাডভান্টেজ। আমি একটু তাড়াতাড়ি করছি কারণ তোমাদের সঙ্গে তো খুব বেশি ক্লাস পাবো না, সেই জন্য একটু তাড়াতাড়ি বলছি। এবার তোমার যদি মনে হয় আমি খুব তাড়াতাড়ি বলছি তাহলে লেকচারটা তো তোমার কাছে আবার থাকছে, তুমি আবার শুনে নিতে পারো, কোনো জায়গায় পজ করতে পারো, তাই তো? আমি একটু তাড়াতাড়ি বলছি, সাধারণত ক্লাসে এত তাড়াতাড়ি বলি না, কিন্তু এখানে একটা আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে অনেকটা জিনিসও বলতে হবে। আপনার তোমাদের সপ্তাহে হয়তো আমি 3টে ক্লাস দেবো, তাই তো? কারণ আরো অন্যদেরও ক্লাস দিতে হবে, 4th সেম আছে, 6th সেম আছে, আরো ছাত্রছাত্রীরা আছে। তাহলে এবার হচ্ছে অ্যাডভান্টেজ, যে ট্রেনিং এর গুরুত্ব কি। ঠিক আছে, এতক্ষণ শুনতে শুনতে আমরা তো এটা বুঝতে পেরেছি ট্রেনিং খুব গুরুত্বপূর্ণ, ট্রেনিং ছাড়া কর্মচারীরা পিছিয়ে পড়বে, ঠিক? তাহলে ট্রেনিং এর প্রথম গুরুত্ব হচ্ছে যে যে কোনো কর্মচারীকে ট্রেনিং সাহায্য করে তার নতুন নলেজ পেতে বা তার স্কিল দক্ষতা যেটা আছে সেটা বাড়াতে। তাহলে প্রথম গুরুত্ব কি, ট্রেনিং সাহায্য করে একটা কর্মচারীর দক্ষতা বাড়াতে অথবা তাকে নতুন কোন জ্ঞান দিতে, নলেজ। ঠিক আছে, নেক্সট বলছে ট্রেনিং যে কোনো কর্মচারীর প্রোডাক্টিভিটি মানে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দেয়। কেন? যখন আমি ট্রেনিং দেব অবভিয়াসলি সেই সব জিনিসের দেব যেটা দিয়ে সে আরো ভালো করে উৎপাদন করতে পারবে, তাই তো? তাহলে ট্রেনিং কি করছে, যে কোনো কর্মচারীর উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, এবার বলছে ঠিকঠাক করে যদি ট্রেনিং দেওয়া হয়, প্রপার ট্রেনিং যেটাকে বলে, সেটা অর্গানাইজেশনে একটা সাহায্য করে। সেটা হচ্ছে অর্গানাইজেশনে বটল নেক বলে একটা জিনিস হয়। বটল নেক মানে কি জানো, বোতলের মুখ বোঝো। ধরো বোতলের মধ্যে জল আছে কিন্তু বোতলের মুখটা কি হয়, সরু হয়, তার জন্য জলটা ফট করে বের হয় না, অনেকক্ষণ লাগে এক বোতল জল ফেলতে। কিন্তু হচ্ছে অনেক বেশি জল হয়তো বালতির মধ্যে আছে কিন্তু অনেক কম টাইমে সেটা ফেলে দেওয়া যায়। এই যে জলটা রয়েছে কিন্তু বেরোতে সময় লাগছে, সেটা বলা হয় বটল নেক। মানে তোমার জিনিস রয়েছে কিন্তু তার থেকে আগে পেতে অনেক সময় লাগছে। এক্সাম্পল, তুমি একটা প্রাইভেট ব্যাংকে যাবে, প্রাইভেট ব্যাংকে ঢুকেই দেখবে লোকেরা বলছে স্যার আসুন কি করবেন, এই কাজ আছে ওই কাজ আছে, 10 মিনিটে কাজ শেষ, ঠিক? কিন্তু এক কাজ নিয়ে যখন পোস্ট অফিসে যাবে কি হয়, কি রে বল কি হয়, লাইন, তারপরে একটা এমন লোক আছে সে হয়তো ফোনে ঘাঁটছে, তাই তো? আবার লাঞ্চ আছে, তার আবার অন্য অন্য কাজ আছে, অনেক সময় গিয়ে দেখবে সে হয়তো চেয়ারেই নেই, বেড়াতে চলে গেছে, হয়তো? তাহলে যে কাজটা একটা প্রাইভেট ব্যাংকে গিয়ে 5 থেকে 10 মিনিটে হয়ে যাচ্ছে, সেটা একটা পোস্ট অফিসে গিয়ে 1 ঘন্টা সময় লেগে যায়, হয়তো? বাইরে একটা এক্সাম্পল দিই, দেখবে একটা বেসরকারি দপ্তরে কাজ করানো, একটা সরকারি দপ্তরে কাজ করানো। সরকারি দপ্তরে আজকে ফাইল দিয়ে এলে 3 মাস পরে বলবে আচ্ছা আপনি ফাইল দিয়ে গেছিলেন, আচ্ছা দাঁড়ান দেখছি, ঠিক। বা সরকারি হাসপাতালেও দেখেছো তো, সরকারি হাসপাতাল আর বেসরকারি হাসপাতাল, সরকারি হাসপাতালে ঢুকলে মানে কি মনে হচ্ছে তুমি ভগবান ঢুকেছো, সঙ্গে সঙ্গে স্ট্রেচার এসে যাবে, সঙ্গে সঙ্গে তোমাকে নিয়ে 25 রকম টেস্ট করা শুরু করে দেবে। আর সরকারি হাসপাতালে বলে বস ডাক্তারবাবু আজকে আসেনি কালকে আসবে, আজকাল আবার কি খারাপ হয় না, আমি গেছিলাম পিজি হাসপাতালে একজন ডাক্তার দেখাতে, ডাক্তারটি খুব ভালো ডাক্তার কিন্তু সে বসে দুর্গাপুরে, সে একদিন মাত্র আছে তাও পিজি হাসপাতালে। তো আমার জন্য নয়, কোন আরেকজনের জন্য আমি গেছিলাম, তাকে নিয়ে গেছিলাম। তো সে আমার গাড়িতে বসে আছে, আমি তার জন্য কুপন আনতে গেছি, আমার কুপনটা কেটে গাড়িতে ফিরতে লেগেছিল ঠিক পাক্কা 2 ঘন্টা 15 মিনিট আমার মনে আছে, বুঝতে পারছো? কিন্তু এটাই যদি বেসরকারি হাসপাতাল হতো, ওই 2 ঘন্টা 15 মিনিট আমার বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করে ঘুম হয়ে যেত। এইটাকে বলা হয় বটলনেক, বোঝা গেছে? মানে কাজটা তোমার হবে কিন্তু এমন ভাবে বোতলের মুখ বানিয়ে দেয় যে কাজটা হতে অনেক সময় লাগে। বলছে ট্রেনিং আর ডেভেলপমেন্ট যদি ঠিকঠাক দেওয়া যায় না, এই বটল নেকটা সরিয়ে দেওয়া যায়, বুঝতে অসুবিধা হয়নি? আচ্ছা, তারপরে বলছে যে তুমি যখনই কোনো নতুন সংস্থায় বা নতুন পজিশনে কাজ করতে যাবে তখনই তোমার ট্রেনিং লাগবে। এক্সাম্পল, তুমি এতদিন ধরো ক্যাশিয়ার ছিলে একটা অফিসে, ঠিক আছে, তোমাকে এক্ষুনি দিলো ম্যানেজার বানিয়ে। ক্যাশিয়ার কাজ আর ম্যানেজারের কাজ তো আলাদা, তার মানে তুমি যেই প্রমোশন পাবে তোমার একটা ছোট্ট মতো ট্রেনিং লাগবে যে কিরম কিরম করে কাজটা করতে হবে, আর না দিলে সেই কাজটা খুব ভালোভাবে তুমি করতে পারবে না, ঠিক। আর বলছে ট্রেনিং দিলে কি হয় জানো তো, সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ হচ্ছে যে ট্রেনিং অনুপ্রেরণা দেয়, মোটিভেশন দেয়। কেন অনুপ্রেরণা দেয়? তুমি নিজের ট্রেনিং পেলে তো তোমার ভালো লাগবে কিছু নতুন শিখলে, তুমি নিজের ট্রেনিং না পেলেও পাশের লোকটা ট্রেনিং পাচ্ছে, তোমার মনে হবে বাহ ওকে তো ট্রেনিং দিচ্ছে, তাহলে আমিও পাবো, আমারও ভালো হবে, আমিও প্রমোশন পাবো, ঠিক না? এক্সাম্পল, তোমরা দেখবে তোমাদের টিচাররাও মানে আমরাও অনেক সময় ট্রেনিং নিতে যাই, রিফ্রেশার ওরিয়েন্টেশন যাই না। তো ধরো আমি আজকে গেলাম না, কিন্তু ধরো তারকবাবু গেলেন, আমার ভালো লাগবে যে হ্যাঁ তারকবাবু গেছেন, তার মানে আমিও যাবো, আমিও নতুন কিছু শিখবো, তাহলে ট্রেনিং এটাও পড়ে। তাহলে আমরা কি দেখলাম, ট্রেনিং এর প্রচুর গুরুত্ব বা প্রচুর লাভ আছে, অ্যাডভান্টেজ, নতুন স্কিল, নতুন নলেজ, এফিশিয়েন্সি বাড়াতে, বটলনেক সরাতে, নতুন পজিশনে কাজ করতে অথবা অনুপ্রেরণা দেওয়া, এই সবকটা ক্ষেত্রেই ট্রেনিং এর প্রচুর গুরুত্ব আছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে তোমাদের কি মনে হয় ট্রেনিং এর কোনো অসুবিধে থাকতে পারে, হ্যাঁ কি না? আমি ট্রেনিং এর অসুবিধা বলেছি, অন দা জব অফ দা জব নয়। ট্রেনিং এর অসুবিধা কি আছে বল?
ট্রেনিং এর অসুবিধা
কেউ পারবে?
হ্যাঁ
বল, কে বলছে এটা? হ্যালো,
হ্যাঁ স্যার বলুন।
কে বললো আর যা বলবে, কেউ তো বলছে না কিছু। আচ্ছা তাহলে আমি বলছি, শোন আমি বলছি, শোন তোরা বললে একটু ভালো লাগে, মনে হয় যে আমি কাউকে পড়াচ্ছি, না হলে দেখে দেখতেও পাচ্ছি না, মনে হচ্ছে আমি ভূতের সঙ্গে কথা বলছি। আচ্ছা শোন, সাতটা ছেলে মেয়ে রয়েছে, একটু কিছু বললে ভালো লাগে না? আচ্ছা শোন,
প্রথম অসুবিধা রয়েছে, আচ্ছা
এবার শোন, ভালো করে শোন, বলছে প্রথম হচ্ছে ট্রেনিং এর অসুবিধা যে ট্রেনিং এ দিতে গেলে খরচা আছে না, একটা খরচা তো আছে যেটা কাকে বহন করতে হবে, কোম্পানিকে। তার মানে যে লোকটাকে ট্রেনিং দিচ্ছে সে তো ট্রেনিং পেয়ে উপকৃত হলো, খুব ভালো কথা, কিন্তু একটা খরচা আছে যেটা কোম্পানিকে বহন করতে হবে। সেই যে কোম্পানি খরচাটা বহন করলো সেটা কিন্তু খুব কম হয় না। কেন কম হয় না? ধরো আমার মতো একজন লোক যার মাইনে ধরো 1,00,000 টাকা, তাকে ধরো 15 দিনের জন্য ট্রেনিং এ পাঠিয়ে দিল, তার মানে কি, প্রথম হচ্ছে 15 দিনে তাকে 50,000 টাকা মাইনে দিল, যার জন্য সে কোনো উৎপাদন করলো না, ক্লাস নিল না, ঠিক। সেকেন্ড অসুবিধা হচ্ছে এই যে 15 দিন সে ক্লাস নিল না, তো ভালো, সে যেখানে ট্রেনিং এ গেল সেখানকারও খরচটা তো কোম্পানিকেই বহন করতে হবে, মানে কলেজকে বহন করতে হবে, সেখানে যাওয়া আসা থাকা খাওয়া। আমি বলবো ধর বাবা আমি কেন ট্রেনিং এ যাবো রে, যদি আমাকেই খরচা করে যেতে হয়, তোর দরকার তো তুই পাঠা, তাহলে তুই খরচা কর, ঠিক কি ভুল? তাহলে আমরা প্রথম দেখতে পাচ্ছি যে ট্রেনিং এ একটা খরচা আছে, সেই খরচাটা কোম্পানিকে বহন করতে হয়। খরচাটা দুদিক দিয়ে হয়, একটা হচ্ছে যে লোকটা ট্রেনিং নিচ্ছে সে সেই কদিন উৎপাদন করবে না, সে ফ্যাক্টরিতে হলে ফ্যাক্টরিতে, সে ফ্যাক্টরিতে কাজ করছে না কিন্তু সে মাইনে নেবে। আর দুই হচ্ছে সে যেখানে ট্রেনিং নেবে সেখানেও একটা খরচা আছে, সেই খরচাটাও কোম্পানিকে বহন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড ট্রেনিং এর অসুবিধা যেটা সেটা হচ্ছে আমাকে না হয় পয়সা দিয়ে দিলে, আমার হয়ে যাবে পয়সা দিয়ে দিলে, কিন্তু আমি যে থাকলাম না আমার ক্লাসগুলো কে নেবে? যে ক্যাশিয়ারটাকে ট্রেনিং এ পাঠিয়ে দিল সেই ক্যাশিয়ারের কাজটা তো করতে হবে, ব্যাংকের ক্যাশ তো 15 দিন বন্ধ থাকবে না, তাই না? তার মানে কোনো একটা লোককে, কোনো একটা লোককে তার কাজটা করতে হবে। তার মানে সুভাষ স্যারকে গিয়ে কুশল স্যারের ক্লাসটা নিতে হবে, কারণ কুশল স্যার ট্রেনিং এ চলে গেছে, অথবা সেই ক্লাসটা খালি যাবে, খালি গেলে ছেলে মেয়েরা উৎপাত করবে, ব্যাংকে ক্যাশিয়ারের সিটটা খালি গেলে কাস্টমাররা উৎপাত করবে, ঠিক। তার মানে তুমি একজনকে ট্রেনিং এ পাঠিয়ে খরচা করলে অব্দি শুধু নয়, একজনকে ট্রেনিং এ পাঠালে মানে তার যে অসুবিধাটা, মানে তার যে কাজটা সেটা অন্য কাউকে করে দিতে হবে, ঠিক। সেই লোকটা তো একটু মাথা ভালো হতেই পারে, যে সুভাষ স্যারের মনেই হতেই পারে যে আমি দিনে 4টে ক্লাস করছি, আবার কুশলবাবু গেলেন বলে আমাকে আরো 2টো ক্লাস করতে হলো, আমার উপর প্রেশার বেড়ে গেল, ঠিক কিনা? মানে এটা একটা অসুবিধা, 2টো অসুবিধা হয়ে গেল। 3 নম্বর অসুবিধে, যেটা সবচেয়ে বড় অসুবিধে হয়, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় ট্রেনিং নেওয়ার পরেই লোকটা কোম্পানি ছেড়ে দিল, ছেড়ে দিয়ে একটা ভালো জায়গায় চলে গেল। আইটি তে এটা প্রায়ই ঘটে। আইটি তে কি হয় বলতো, আইটি টা খুব স্পেশালাইজড কাজ, ধর কোনো একজনকে জাভা ট্রেনিং দেওয়া হলো, জাভা হচ্ছে একটা সফটওয়্যার, এবার লোকটা জাভা ট্রেনিং নিল, 1 মাস অফিস গেল না, তার পিছনে কোম্পানি 2,00,000 টাকা খরচা করলো, সব হলে তোলো, তারপরে সে এলো কোম্পানির 2 মাস কাজ করলো, করে ধর সে মাইক্রোসফট থেকে অফার পেলো, মাইক্রোসফট দেখলো এবার এটা জাভা জানে, একে নিয়ে চলে গেল, ও গিয়ে মাইক্রোসফটকে আরো বেশি মাইনে নিয়ে জয়েন করলো, এই কোম্পানির আর কি হলো, প্রথম তাকে 1 মাসের পয়সা দিল, সেকেন্ড তার খরচা দিল ট্রেনিং এর, থার্ড তার অন্য কেউ খাটলো, আর ফোর্থ হচ্ছে এই যে লোকটাকে কষ্ট করে তৈরি করলো, এবারটা কি করলো, গিয়ে অন্য কোম্পানিতে, ব্যাস। তাহলে এটাও ট্রেনিং এর অসুবিধে, বোঝা গেল? তাহলে ট্রেনিং এমনি তো অসুবিধা খুব একটা নেই, কিন্তু এরকম ছোট ছোট কিছু অসুবিধা রয়ে যায়, বোঝা গেছে? ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে ট্রেনিংটা কিরম ভাবে আমি ঠিক করব, মানে প্রসেসটা কি বা স্টেপসটা কি। ট্রেনিং এর প্রথম স্টেপ বলছে যে প্রথম দেখো, আগের দিন এটা ডিসকাস করেছিলাম যে কার কার ট্রেনিং দরকার, কি কি কারণে ট্রেনিং দরকার, ঠিক আছে, আগের দিন এটা বলেছিলাম, মনে পড়ছে? তোমাদের যে চার্টটা দিয়েছি, একটা গোল চার্ট বানানো আছে, সেই চার্টের মধ্যে এটা রয়েছে। আর এখন আমি যা যা বলছি সেগুলো আমি পাঠিয়ে দেবো কলেজে, কলেজ ওয়েবসাইটে কালকের মধ্যে আপলোড করে দেবে, ঠিক আছে? তাহলে পুরো নোটটাই কালকে পেয়ে যাবে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম দেখতে পাচ্ছি যে ট্রেনিং এর স্টেপের মধ্যে প্রথম কাজ হচ্ছে যে ঠিক করা কার কার ট্রেনিং লাগবে আর কি কারণে ট্রেনিং লাগবে, ঠিক আছে। সেকেন্ড, আমার কি কি উদ্দেশ্যের জন্য ট্রেনিং লাগবে সেটা ঠিক করে নেওয়া। উদ্দেশ্য মানে আগের দিন ডিসকাস করেছিলাম, মেশিন চালাতে শেখাবো না মেশিনে উৎপাদন ক্ষমতা বাড়াবো না পাশের কোম্পানির মতো আমারও প্রোডাকশন বাড়াবো, এই তিনটের মধ্যে কোনটা উদ্দেশ্য যার জন্য আমি ট্রেনিং দিচ্ছি? ঠিক আছে, থার্ড কাজ হচ্ছে আমার ঠিক করা আমি কোন পদ্ধতিতে ট্রেনিং দেব, মেথড অফ ট্রেনিং। ঠিক আছে, আমরা আগের দিন মেথড ডিসকাস করেছিলাম, এক্ষুনি বোধহয় দিব্যেন্দু বলছিল নাকি, কে বলছিল এক্ষুনি মেথড গুলো?
হ্যাঁ দিব্যেন্দু বলছিল,
দিব্যেন্দু বলছিল। তাহলে মেথড করবো অন দ্য জব, অফ দ্য জব। ঠিক আছে, এরপরে কি ট্রেনিং প্রোগ্রামটা আমি করাবো। ট্রেনিং প্রোগ্রাম হলো হওয়ার পরে আগের দিনও বলেছিলাম কি করবো, এরপরে কেমন ট্রেনিং পেয়েছো সেটার জন্য একটা
পরীক্ষা নেওয়া হবে,
পরীক্ষা নেওয়া হবে, ভেরি গুড, একটা পোস্ট পারফরমেন্স পরীক্ষা নেওয়া হবে যে কেমন তুমি ট্রেনিংটা শিখলে। আর লাস্ট স্টেপ আগের দিনও বলেছিলাম যে এইসব করবার পরে দেখবো যে কতটা আমার প্রোগ্রাম সফল হলো, সেই অনুযায়ী আমি আবার থেকে পরের ট্রেনিং প্রোগ্রাম ডিজাইন করব, তাই তো? আচ্ছা, তাহলে এই অবধি তোমাদের মোটামুটি গেল থিওরিটা, এরপরে হচ্ছে আসল কাজটা, সেটা হচ্ছে কি ট্রেনিং এর মেথড গুলো, তাই তো? ট্রেনিং এর মেথড আমি আগের দিনই বলেছিলাম কি কি আছে,
অন দ্য জব, অফ দ্য জব,
অন দ্য জব, অফ দ্য জব,
অফ দ্য জব।
তাহলে আমরা অন দ্য জব বলতে কি বুঝি আর অফ দ্য জব বলতে কি বুঝি সেটা একটু বুঝে নিই। তাহলে এবার সবাই মন দিয়ে শুনবে, কিছু লেখার দরকার নেই। আচ্ছা এটা লিখতে পারো, ঠিক আছে, এটা লিখতে পারো যদি ইচ্ছা হয়, তাই এটা আমি নোটে দিচ্ছি না, এখানে শুধু নামগুলোই তোমাদের লাগবে, যেহেতু এটা এমসিকিউ পরীক্ষা নামগুলোই লাগবে, এটা তোমরা লিখলে লিখতে পারো। আচ্ছা এবার শোনো, অন দ্য জব মানে হচ্ছে যে আমি কাজটা করব, যে কাজটা করার কথা সেই কাজটাই করব এবং করতে করতে ট্রেনিং নেব। অন দ্য জব মানে হচ্ছে আমি যে কাজটা করব বলে ট্রেনিং নিচ্ছি, সেই কাজটা করব আর করতে করতেই আমি তখন ট্রেনিংটা নেব। ঠিক আছে, আর অফ দ্য জব মানে হচ্ছে যে কাজটা করবার কথা সেই কাজটা সেই মুহূর্তে করব না, আমি বাইরে গিয়ে সেটার ব্যাপারে ট্রেনিং নেব, ট্রেনিং হওয়ার পরে সেই কাজটা করব। এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে বুঝে যাবে। আমি সাঁতার কাটা শিখব, তাহলে সাঁতার কাটা অফ দ্য জব শেখালে লাভ নেই, মানে আমি যদি তোমাকে ক্লাসরুমে বসিয়ে বলি এখানে হাত ছুড়বে ওখানে পা ছুড়বে এরম ভাবে নিঃশ্বাস নেবে এরম ভাবে মাথা নামাবে, তাহলে তুমি সাঁতার কাটা কোনোদিন শিখবে না, থিওরিটা পুরো শিখে যাবে কিন্তু আসল জলে পড়লে সঙ্গে সঙ্গে তলায় যাবে। তাহলে কিছু কিছু জিনিস অন দ্য জবই শেখাতে হয়। আবার একটা এক্সাম্পল দিই, তোমাকে আমি সাইকেল চালানো শেখাবো, যদি আমি তোমাকে থিওরিতে বুঝিয়ে দিই কি করে সাইকেল চালাই, তাহলে তোমার মনে হয় তুমি সাইকেলটা চালিয়ে ফেলবে? অতি অবশ্যই নয়। তাহলে সাইকেল চালানোর জন্য তোমাকে একমাত্র ট্রেনিং দেওয়া যেতে পারে অন দ্য জব, মানে তোমাকে সাইকেলে বসিয়ে প্যাডেল ধরিয়ে তারপরে ট্রেনিং দিতে হবে, ঠিক তাই তো? চারবার পড়তে হবে তবে তুমি সাইকেল চালানো শিখবে।
হাতে কলমে শেখাতে হবে,
খুব ভালো শব্দ বলেছে, হাতে কলমে শেখাতে হবে, একদম ঠিক। এটা কে রে?
সুতৃষ্ণা।
সুতৃষ্ণা, আচ্ছা ও আছে, এতক্ষণে আওয়াজ পাইনি। আচ্ছা শোন, তাহলে আমরা বুঝতে পারছি যে অন দ্য জব কিছু কিছু জিনিস করতেই হয়। এবার দেখ অন দ্য জব যেরকম ধর ক্যাশিয়ারের কাজ, ক্যাশিয়ারকে যদি আমি বসিয়ে বাইরে শিখিয়েও দিই ভাই তুমি এরম ভাবে ক্যাশ গুনবে এরম ভাবে লাইন হ্যান্ডেল করবে, যখন সে সামনে লাইনে পড়বে সে আর কাজ করতে পারবে না, হ্যাঁ কি না? মনে হয় কি মনে হয় না? তারপরে ধর আমি একটা ইঞ্জিন ড্রাইভারকে ইঞ্জিন চালানো শেখাচ্ছি বা একটা লরি ড্রাইভারকে লরি চালানো শেখাচ্ছি, তাকে যদি আমি লরিতে না বসিয়ে আমি ট্রেনিং দিই সে কোনোদিন শিখবে লরি চালানো বা ইঞ্জিন চালানো? তার মানে এইসব কাজ কিছু কিছু কাজই আছে যেটা অন দ্য জব না করালে হয় না। তুই জুতো বানানো শিখবি, তোকে যদি আমি একটা চামড়া একটা ছুঁচ একটু গঁদ না দিয়ে তোকে আমি শিখিয়ে দিই কি করে জুতো বানাতে হবে, তুই কোনোদিন বানাতে পারবি? তোকে 500টা জুতো বাজে বানাতে হবে তারপরে গিয়ে বুঝতে পারবি কি করে জুতো বানাই, ঠিক? তাহলে এটার জন্য লাগে অন দ্য জব ট্রেনিং। অন দ্য জব মানে কি বুঝলাম আমরা, যে কাজ করতে করতেই শিখবো সে কাজটা করা, এবার আমাকে কেউ একজন শেখাবে, সেই শেখানোর পদ্ধতি গুলো পরে বলছি। আর সেকেন্ড হচ্ছে কি অফ দা জব, অফ দা জব মানে কি আমি যে কাজটা করব, যে কাজটা করব সেই কাজটা করতে করতে শিখব না, আমি আগে অন্য কোথাও শিখব, শেখার পরে আমার যখন মনে হবে আমি জ্ঞানটা পর্যাপ্ত পেয়ে গেছি তখন সেই কাজটা করতে যাব। এবার একটা এরকমই এক্সাম্পল দিই, এরোপ্লেন চালানো। দেখ লরিতে কি হয়, পাশে ড্রাইভারটা বসে একটা ব্রেক রাখলো, কেউ চালানো শিখেছে গাড়ি চালানো? দেখি মোটর ট্রেনিং স্কুলে কি হয়, যখন গাড়ি চালায় ধর আমি চালাচ্ছি, আমার পাশে যে শেখাচ্ছে তার পায়েও একটা ব্রেক থাকে, সে যে মনে হয় আমি গন্ডগোল করছি সে দুম করে ব্রেকটা মেরে অ্যাক্সিডেন্টটা বাঁচিয়ে নেয়। কিন্তু ধরে নেবার প্লেন চালানো, প্লেন চালানো, প্লেন চালানো যদি ওরম ভাবে অ্যাক্সিডেন্ট করাতে করাতে বাঁচাতে যাই, এরম হতেই পারে যে নবার বেঁচে যাবে দশ বারে, কিন্তু একবার তো গন্ডগোল হবে। তাতে দুটো পাইলটের জীবন তো যাবেই, সঙ্গে কয়েকশো কোটি টাকার প্লেনটাও নষ্ট হয়ে যাবে। ঠিক তাহলে এটা অন্য জব দেওয়া যাবে না। তারপরে এরকম প্রচুর জিনিস আছে, যেরকম ধর একটা ডাক্তারকে, ধর একটা কেস, এবার যদি সত্যি সত্যি সেই পেশেন্টটাকে সে ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে সেই কেসটাকে হ্যান্ডেল করা শিখতে যায়, তাহলে এরা হতেই পারে যে পেশেন্টটা মরে গেল আর সঙ্গে সঙ্গে হসপিটালে ভাঙচুর শুরু হয়ে গেল। তাহলে তাকে আগে বাইরে শিখিয়ে নিতে হবে যে বাবা এরাম পেশেন্ট কি এরাম করতে হয়, তারপরে তাকে পেশেন্টের হাতে ছাড়বো, ঠিক কিনা? মাথায় রাখবে যে কিছু কিছু ক্ষেত্রে অন দা জব ট্রেনিং ভালো, কিছু কিছু ক্ষেত্রে অফ দা জব ট্রেনিং ভালো, কিছু কিছু ক্ষেত্রে দুটোর মিশ্রণ করা ভালো। ঠিক আছে, তোমাদের এরকম প্রশ্ন আসতেই পারে, উইচ মেথড ইজ বেটার? তোমার উত্তর হচ্ছে অ্যাকর্ডিং টু নেচার অফ জব, মানে যেরকম কাজ সেই কাজের যেরকম পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী যেটা ঠিক মনে হচ্ছে সেটা দিয়ে আমি ট্রেনিং দেবো। ঠিক আছে, কোন মেথড আগে থেকে ঠিক করে রাখা যেতে পারে না যে এটাই ভালো আর এটাই খারাপ। ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি অন দা জব মেথডে। এবার অন দা জবের প্রথম নাম লেখো কোচিং। ঠিক আছে, কোচিং, কোচিং, আরে তোরা কোচিং সেন্টারে পড়তে যাস না, সেই কোচিং। কোচিং এর ক্ষেত্রে কি হয় যে একজন ম্যানেজার আরো ম্যানেজারকে নিয়ে সঙ্গে সঙ্গে কাজটা করতে থাকে এবং তাকে গাইড করতে থাকে। এক্সাম্পল ধরে নে, ব্যাংকের একজন ম্যানেজারকে তৈরি করা হচ্ছে, তাকে যদি আমি থিওরিটিক্যাল শিখিয়েও দিই না সে বুঝবে না, তাহলে কি করতে হবে, তাকে ম্যানেজারের চেয়ারে বসালাম। ম্যানেজারের চেয়ারে বসিয়ে একটা লোক আসলো, সে দেখছে আমি প্রথমে লোকটার সঙ্গে ডিল করলাম, ঠিক আছে, যে হ্যাঁ আপনার কি সমস্যা, বললো স্যার আমার লোন কাটা যাচ্ছে না। বললাম ঠিক আছে, লোন কাটা যাচ্ছে না, এই করা উচিত। পরের লোকটা এলো, আপনার কি সমস্যা, বললো স্যার আমি লোন নেবো। আচ্ছা লোন নেবেন, এই ডকুমেন্ট জমা করুন। ও বসে দেখলো লোন কাটা যাচ্ছে না, অথবা লোন নেবো কিরম ভাবে সামলাতে হয়। এর পরের লোকটা এলো, থার্ড লোকটা বললো স্যার আমি লোন নেবো। বললাম আপনি এবার সামলান, বোঝা গেল। এই ক্ষেত্রে কি হলো, একটা ম্যানেজার প্রথমে দেখলো আমি কিরম ভাবে কাজ করলাম, দিয়ে এবার সে আরেকবার বলবো। আচ্ছা শোন, কোচিং মানে হচ্ছে তোরা যা কোচিং পড়িস সেই কোচিং নয়, কোচিং মানে হচ্ছে যে আমি প্রথমে করে দেখাবো কিরম ভাবে করতে হয়, তারপরে তোকে করতে দেবো। কোনদিন দেখেছিস ক্রিকেট খেলা শেখানো, যে কোচ সে প্রথমে দুটো বল খেলে দেখায়, দিয়ে এবার প্লেয়ারটাকে বললো নে এবার তুই খেল। এবার প্লেয়ারটা আবার ভুল খেললো, তার হাত ধরে দেখিয়ে দেয় এরম ভাবে খেল, এটাকে বলা হয় কোচিং। কোচিং মানে হচ্ছে যে তুই কাজটাও করছিস, আমি মাঝে মাঝে তোর হয়ে কাজটা করে দেখিয়ে দেবো, আবার মাঝে মাঝে তোকে হাতে ধরে দেখিয়ে দেবো কি করে করতে হয়, বোঝা গেল। ক্রিকেট খেলা শেখায় যারা, তারা দেখবি বুঝতে পারবি, একটা প্লেয়ারকে প্রথমে চারটে বল খেলে দেখালো কোচ, যে দেখ এরম ভাবে এই বলটা খেলে, এটা হাফ বলই বল, এরম ভাবে ড্রাইভ মারে, দিয়ে এবার যে বল ফুলছে তাকে বললে এই হাফ বলই বলে দে, ওপরে বল দে, ও চার মারা প্র্যাকটিস করুক। এবার পাঁচটা বল মারলো, কোচ দেখলো যে তিনটা বল ঠিক মেরেছে, দুটো বল ভুল মেরেছে, ওকে আবার থামালো, থামিয়ে গিয়ে বললো এই দেখ এই বলটা এই ভুল মারছিস, এরম ভাবে হাতটা উল্টতে হয়, বোঝা গেল, এটাকে বলা হয় কোচিং। ঠিক আছে, তাহলে অন দ্য জব ট্রেনিং এর প্রথম মেথড হচ্ছে কোচিং। কোচিং এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে তৎক্ষণাৎ কোচিং এ ফিডব্যাক পাওয়া যায়, মানে তৎক্ষণাৎ কোচ বলে দেবে কি ঠিক হচ্ছে আর কি ভুল হচ্ছে, ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর সুবিধা হচ্ছে যেহেতু কোচ সবসময় সঙ্গে থাকছে, সঙ্গে সঙ্গে কি হয় ইন্টারাকশন হয়, ইন্টারাকশন মানে পরস্পরিক কথাবার্তা হয়, মানে একে অন্যের কাছে প্রশ্ন করতে পারে, উত্তর দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এটার কথা অসুবিধাও আছে। কোচিং এর প্রথম অসুবিধা হচ্ছে যে কোচিং বড্ড বেশি ডিপেন্ড করে, বড্ড বেশি নির্ভর করে কোচটা কেমন তার উপরে। কোচ যদি ভালো হয় তাহলে কোচিং খুব ভালো হবে, কিন্তু কোচ যদি গন্ডগোলের হয় তাহলে তুই পুরো জিনিসটাই ভুল শিখবি, হ্যাঁ কি না, তাই তো। আর কোচিং এর একটা অসুবিধা হচ্ছে যে সবসময় ওয়ান টু ওয়ান করতে হয়, মানে একটা কোচ একটা প্লেয়ার, একটা কোচ একটা ট্রেনার, একটা কোচ একটা ম্যানেজার। আমার যদি মনে হয় 30টা প্লেয়ারকে একসাথে ড্রাইভ শেখাবো তাহলে সেটা সম্ভব নয়, ঠিক। তাহলে এটা হচ্ছে প্রথম মেথড, যেটা কোচিং। সেকেন্ড মেথডটা হচ্ছে আন্ডার স্টাডি অ্যাসাইনমেন্ট। কি নাম? আন্ডার স্টাডি অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট। আন্ডার স্টাডি অ্যাসাইনমেন্টটা হচ্ছে অনেকটা তোমাদের প্রজেক্টের মতো, তোমরা যে প্রজেক্ট করো, যে তোমাকে একটা প্রজেক্ট করতে হবে, সেই প্রজেক্টটা তোমার একজন সুপারভাইজার রয়েছে, সে দেখছে, গাইড করছে, আবার মাঝে মাঝে বলে দিচ্ছে, কিন্তু কাজটা আবার তুমি করছো, বুঝতে পেরেছ? তোমাদের প্রজেক্ট করতে হবে না। এবার সেখানে দেখবে যে প্রজেক্টে কি হয়, একজন কোচ আছে বা গাইড আছে, সেই গাইড কি করছে, তোমাকে প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে বলে দিচ্ছে এই কাজ করে আনো, সে চেক করে দিচ্ছে, তোমার কাজটা রেডি হচ্ছে। এটাকে বলে আন্ডার স্টাডি অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। আন্ডার স্টাডি অ্যাসাইনমেন্টের সুবিধা হচ্ছে যে একটা কোচ বেশ কয়েকজনকে নিয়ে একসাথে কোচিং করতে পারে। কোচিং এ যেরকম ওয়ান টু ওয়ান হয়, একটা কোচ একজনকেই করছে, আন্ডার স্টাডি অ্যাসাইনমেন্টে বেশ কয়েকজনকে একসাথে করা যায়, ঠিক আছে। আন্ডার স্টাডি অ্যাসাইনমেন্টের দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে এতে খরচাটা অনেক কম। কিন্তু অসুবিধা হচ্ছে যেটা কোচিং এর সুবিধে, কোচিং এর সুবিধাটাই হচ্ছে আন্ডার স্টাডি অ্যাসাইনমেন্টের অসুবিধে, মানে তুমি সর্বক্ষণ লোকটার সঙ্গে কথা বলতে পারছো না। তোমার যদি এক্ষুনি ইচ্ছা হয় যে রশিদুল স্যারকে জিজ্ঞেস করবো প্রজেক্টটা কি করে করবো, স্যার এখন দিতে পারবে না উত্তর, সেই ক্লাসের দিন দেবেন, ঠিক। আর আন্ডার স্টাডি অ্যাসাইনমেন্টে আরেকটা হচ্ছে তুমি ভুল করলে সেই ভুলটা নিয়ে গেলে কোচ বলে দিল ভুল হয়েছে, আবার পরের দিন নিয়ে গেলে বলে দিল ভুল হয়েছে, তার কাছে অতটা সময় নেই যে হাতে হাতে ধরে ধরে দেখাবে, তাই তো। তাহলে একটু জেনারেল কাজ হলে আন্ডার স্টাডি অ্যাসাইনমেন্ট ভালো, কিন্তু খুব স্পেসিফিক কাজ হলে ম্যানেজারদের যেরকম সেটার জন্য কোচিং ভালো, বোঝা গেছে। আচ্ছা, থার্ড নাম হচ্ছে জব রোটেশন। এই জব রোটেশনটা তোমাদের অন্যভাবে অবজেক্টিভ কোশ্চেনে আসে, কাজেই জব রোটেশনটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। জব রোটেশন মানে হচ্ছে একই টাইপের কাজ যেটা তোমার বর্তমান স্কিল দিয়ে করা যায় সেরকম সব কাজ তোমাকে করিয়ে নেওয়া। এক্সাম্পল, তোমাকে আমি গ্রুপ ডিতে কলেজে চাকরি দিলাম, ঠিক আছে, কোন পোস্টে, গ্রুপ ডিতে। এবার গ্রুপ ডি করা হয়, দারোয়ান হয়, বেয়ারা হয়, ফাইল দেখে তারা হয়, তারপর লাইট জ্বালাচ্ছে তারা হয়, তারপর বেঞ্চে স্টিকার মারছে তারা হয়, হয় তো। তুমি গ্রুপ ডিতে চাকরি পেলে, আমি একদিন তোমাকে বললাম দারোয়ানের কাজ করো, পরের দিন তোমাকে বললাম ফাইলটা সামলাও, তারপরের দিন বললাম লাইট জ্বালাও, তারপরের দিন বললাম বেঞ্চে স্টিকার মারো। এটা করলে কি হবে, তুমি প্রত্যেকটা কাজ যেহেতু একটু একটু করে করছো, তুমি আস্তে আস্তে শিখছো, তাই তো। এটাকে বলা হয় জব রোটেশন। রোটেশন মানে ঘুরিয়ে ফিরিয়ে করানো, তার মানে কোন একজন সব কাজটা একটু একটু করে শিখে যাচ্ছে। এটা সাধারণত দেখবে ব্যাংকে করে, যে ক্যাশিয়ার সে পরের মাসে বসেছে টেলার হিসেবে, যে টেলার সে পরের মাসে বসেছে লোনে। এতে কি হয় যে কোনো একজন বা দুজন যদি অফিসে নাও আসে, সবাই তো সব কাজ জানে, তাতে কি হয় কাজটা উতরে দেওয়া যায়, বোঝা গেল, বোঝা গেছে। তাহলে এটাকে বলা হয় জব রোটেশন। জব রোটেশন সুবিধা হচ্ছে সেসব কাজের জন্য যেখানে খুব স্পেশাল স্কিল লাগে না, মানে তুমি মোটামুটি এখন যা জানো সেটা দিয়ে ওই কাজটা করে ফেলা যায়। হ্যাঁ, জব রোটেশনের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে একটা অফিসে একই কাজ জানা প্রচুর লোক থাকে, যাতে কোনো একজনের উপর অফিস আটকে পড়ে না। এক্সাম্পল, তোমার আজকে ইকোনমিক্স স্যার যদি না আসেন বা তোমাদের অঙ্কের স্যার যদি না আসেন, যেহেতু কমার্সের স্যার অঙ্ক পড়াতে পারছেন না, তোমাদের অঙ্ক ক্লাসটা হলো না, তাই তো? কিন্তু যদি এরম হতো যে আমরা সব সাবজেক্টই সবাই পড়াতাম, তাহলে অঙ্কের স্যার না থাকাতেও কোনো অসুবিধা হতো না। তার মানে জব রোটেশনে সুবিধাও আছে অসুবিধাও আছে, বোঝা গেল? হ্যাঁ। আর আজকের জন্য, আজকের জন্য এটা লাস্ট টপিক, সেটা হচ্ছে কমিটি অ্যাসাইনমেন্ট। কমিটি অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে যে এটা একটা অন দ্য জব মেথড, মানে তোমাকে একটা কমিটির মেম্বার করে দেওয়া হলো, সেই কমিটিতে আরো কজন মেম্বার আছে, তুমি অন্যের সঙ্গে থাকতে থাকতে অন্যকে দেখতে দেখতে যে কাজটা কমিটিকে করতে বলা হয়েছে সেটা শিখে যাবে। এটাকে টাস্ক ফোর্স বলা হয় অনেক সময়। এটাকে কি বলা হয়? টাস্ক ফোর্স। মানে একটা কমিটি যেটা টেম্পোরারি বানানো হয়েছে সেটাকে বলা হয় টাস্ক ফোর্স। বা কমিটি বা টাস্ক ফোর্সে থাকলে কি হয়, এরকম কেউ হতেই পারে দশ জনের মধ্যে দুজন যে ভালো কাজটা জানে না, কিন্তু সঙ্গে থাকতে থাকতে সেও কাজটা শিখে যায়। ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়লাম কি অন দ্য জব এর চারটে মেথড। চারটে মেথড কি কি পড়লাম? প্রথমটা কোচিং, তারপরে আন্ডারস্ট্যান্ডিং অ্যাসাইনমেন্ট, তৃতীয়টা হচ্ছে জব রোটেশন, আর চতুর্থটা হচ্ছে কমিটি। এই চারটেই হচ্ছে অন দ্য জব মেথড। অন দ্য জব এর সুবিধে হচ্ছে যে কাজ করতে করতে তুমি কাজ শিখছো, কাজে ভুল হওয়ার জায়গা নেই, তোমার কাজ আটকে যাচ্ছে না, কাজটা চলতে থাকছে, এবং যেহেতু তুমি হাতে কলমে শিখে যাচ্ছ, তোমাকে নতুন করে গিয়ে কিছু করতে হচ্ছে না। অসুবিধা হচ্ছে তোমার জন্য পুরো কোম্পানির অসুবিধা হতে পারে, ভুল করে ফেললে পুরো কোম্পানি সাফার করতে পারে। অসুবিধা হচ্ছে তোমার পেছনে কয়েকজন আটকে যাচ্ছে, তোমার জন্য তাকে খাটতে হচ্ছে। আর অসুবিধা হচ্ছে যে তুমি পালিয়ে যাওয়ার চান্স রাখো শেখার পরে, তাই তো? মোটামুটি 40 মিনিট হয়েছে, তোমরা বলো তোমাদের কি প্রশ্ন আছে, পরের দিন অফ দ্য জব পড়াবো। এবার আমি তোমাদেরকে দিচ্ছি কয়েক মিনিট, বলো তোমাদের কি প্রশ্ন আছে।
হ্যালো,
কারো কোনো প্রশ্ন নেই?
হ্যালো,
আমি শুনতে পাচ্ছি না, অন্য কেউ শুনে এটা বল। তাহলে হ্যালো,
বলছিলাম যে আমাদের তো যেহেতু সব প্রশ্ন পড়বে স্যার, কি অ্যান্সার করবে স্যার, তাই লাগি কিছু মনে করে প্রশ্ন দিলে ভালো হতো কিছু।
এই কোন একজন মেয়ে একটু জোরে বলতো, আমি শুনতে পাচ্ছি না, কি বললো?
ও বলছে আমাদের তো এমসিকিউ কোশ্চেন হবে।
হ্যাঁ,
তো যদি কোশ্চেন গুলো বলা হতো তাহলে ভালো হতো।
আগে জিনিসটা পড়ে নে,
ওরকম টাইপের কিছু প্রশ্ন যদি বলতেন আপনি।
হ্যাঁ বলে দেবো, আগে জিনিসটা তো শেষ করতে দে, টপিকটা শেষ হোক তারপরে বলবো। তোর এই যে বললাম এই কটার মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা বল। এর মধ্যে কোনো প্রশ্ন নেই তো? এখানে প্রশ্ন কিরকম আসে বলতো? এখানে এখানে জিজ্ঞেস করবে যে একটা মেথড বলে দিল যে আমি এরম 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 করছি, আমি একটা লোককে প্রথমে ক্যাশিয়ারে বসাচ্ছি, তারপরে ম্যানেজারে বসাচ্ছি, তারপরে এই করছি ওই করছি, এটা কোন মেথডের নাম? তোকে বলতে হবে জব রোটেশন, বুঝতে পারলো? হ্যাঁ, মানে এরকম প্রশ্ন আসে। বা জব রোটেশন বলতে আমরা কি বুঝি, করে চারটে অপশন দিল, তার জন্য তো তোকে এরম ভাবেই জানতে হবে জিনিসটা। এমসিকিউ এর জন্য তো জিনিসটাকে জানতে হবে, প্রশ্ন উত্তরটা এমসিকিউ তে হচ্ছে, তাই তো? তাহলে আমার কি আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নেই? আচ্ছা, তাহলে তোমরা এবার রেকর্ডিংটা বন্ধ করো, করে থাকো।